এমডি সবুর খান, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সম্প্রতি অস্ট্রেলিয়ায় এসেছেন একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশী প্রতিনিধি দল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটি সম্মেলনে যোগ দিতে। কথা বলেছিলাম জনাব সবুর খানের সঙ্গে, জানতে চেয়েছিলাম বাংলাদেশের আইটির ভবিষ্যৎ এবং বর্তমানে তিনি যে সফর করছেন এই সফরের উদ্দেশ্য কি। জনাব সবুর খান, আপনাকে SBS বাংলার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে সম্মেলনে আপনি এসেছেন, যে আইটি সম্মেলনে, এই সম্মেলন সম্পর্কে আমাদের শ্রোতাদি কিছু বলবেন কি?
প্রথমেই হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে, আমরা যেহেতু তথ্য প্রযুক্তিতে এই মুহূর্তে আমাদের সরকার এবং বেসরকারি দুই পক্ষই আসলে তথ্য প্রযুক্তির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়ার কারণে আমরা যেটা মনে করি যে প্রাইভেট সেক্টরের কিন্তু কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, সেই কারণে আমরা বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল, আমাদের তথ্য প্রযুক্তি সচিব জনাব শ্যামচন্দ্র সিকদার এবং প্রধানমন্ত্রী A2I প্রকল্পের ডাইরেক্টর সহ একটা সাত সদস্যের একটা টিম ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান ইনফরমেশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, যেটা AIIA নামে খ্যাত, তাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে সাইবার সিকিউরিটির উপরে, যেটা আগামী কাল সকাল থেকে চলবে, এবং একই সাথে 9 এবং 10 তারিখে ওয়ার্ল্ড আইটি সার্ভিস অ্যালায়েন্সের বোর্ড অব ডাইরেক্টরদের একটা সভা হবে একইভাবে ক্যানবেরাতে, এবং যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ার্ল্ড কংগ্রেস আইটি, যেটা কখনই বাংলাদেশে এর আগে সুযোগ হয়নি, বাংলাদেশ ইভেন ভারতেরও সুযোগ হয়নি, ভারতও 18 বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছে ওয়ার্ল্ড কংগ্রেস আইটি অর্গানাইজ করার জন্য, বাট তারা 2018 সালে অনুমোদন পেয়েছে উইটসার। তো বাংলাদেশ সরকার তথ্য প্রযুক্তিকে সবচেয়ে বেশি জোর দেওয়ার কারণে 2021 সালে বাংলাদেশে যখন 50 বছর পূর্তি হবে, 2021 সালকে টার্গেট করে WCIT 2021 বাংলাদেশে অর্গানাইজ করার জন্য আমরা বিট করতে যাচ্ছি ইনশাল্লাহ উইটসার বোর্ড মিটিং এ। তো এই দুটি উদ্দেশ্যে আসলে আমরা এই প্রতিনিধি দল এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আসার মূল কারণ।
বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ করার কথা বলছে, যেহেতু আপনি আইটি সেক্টরের সঙ্গে যুক্ত, আপনি এটাকে কিভাবে দেখছেন?
আসলে প্রথম কিন্তু সরকারের একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল ডিজিটাল বাংলাদেশ গড়া, কিন্তু পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই সরকারকে আসলে তাদের, কারণ অনেক সময় আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখি যে নির্বাচনের অঙ্গীকার কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসার পরে রাখে না, কিন্তু সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়া যে কমিটমেন্টটুকু নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিল সেটা পরবর্তীতে পরে সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাটা অব্যাহত রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আমরা বলবো যে আসলে সারা পৃথিবীতেই কিন্তু এখন টেকনোলজির যে ট্রেন, এটা কিন্তু বলার কোনো অস্বীকার করার কোন জো নেই, যে টেকনোলজি ছাড়া আমি, আপনি, আমরা কেউ কিন্তু এখন কল্পনাই করতে পারবো না, কারণ ঘুম থেকে উঠার আগে এবং ঘুম থেকে উঠার পরে দুইয়ের মাঝে আসলে টেকনোলজি ছাড়া কেউ আমরা এখন বেঁচে থাকতে পারবো এটা কিন্তু আসলেই চিন্তা করা আমার মনে হয় সম্ভব না। তো সেই কারণে বলবো যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট সরকার ইতিমধ্যে দিচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম সরকার কিন্তু কাজও করে যাচ্ছেন, এবং সেটা আমি মনে করি যে একজন বাংলাদেশি হিসাবে এটা আমাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট, এবং আমরা মনে করি যে এর ধারাবাহিকতায় কিন্তু অনেকগুলো সাফল্য ভবিষ্যতে নিয়ে আসবে।
বর্তমানে বাংলাদেশে আইটির আউটসোর্সিং এবং বিদেশে বাংলাদেশের সফটওয়্যার রফতানির অবস্থা কোন পর্যায়ে?
ওয়েল, স্বাভাবিকভাবেই যখন ডিজিটাল বাংলাদেশ শব্দটা আসে তখন কিন্তু এটার মাধ্যমেই কিন্তু উত্তরটাও চলে আসে, কারণ যখন প্রতিটা ক্ষেত্রে যখন কম্পিউটারাইজ হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল কিছু ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়, তো সেটা তার মানে কি, তার মানে লোকাল কিন্তু রিসোর্সফুল পিপল তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এবং এই লোকাল রিসোর্সফুল পিপল তৈরি হওয়ার কারণে যেটা হচ্ছে গ্রামে গঞ্জে ইন্টারনেট ছড়িয়ে যাচ্ছে, মানুষের ভিতরে স্পিরিট আসছে, বাংলাদেশ সম্ভবত মোবাইল পেনিট্রেশনে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য হাইয়েস্ট, বাংলাদেশের মতো একটা আমি মনে করি যে অর্থনৈতিক ভাবে খুব স্বাবলম্বী না হওয়ার পরেও বাংলাদেশের প্রত্যেকটি সক্ষম লোকের হাতে কিন্তু মোবাইল ফোন আছে, যেটা আমি মনে করি যে ওয়ার্ল্ডে এই ধরনের ইতিহাস কিন্তু বিরল, 110 মিলিয়ন পিপলের হাতে কিন্তু এখন মোবাইল ফোন। তো এর মাধ্যমে যেটা হচ্ছে যে গ্রামে গঞ্জে পর্যন্ত কিন্তু আউটসোর্সিং এর কিন্তু আলটিমেটলি একটা ব্যাপক সাড়া পড়ে যাচ্ছে, কারণ কেউ হয়তো ডাটা ট্রান্সমিশনে কাজ করছে, কেউ বা হয়তো কনভার্সনে কাজ করছে, কেউ তো হবে PDF ফাইল কাজ করছে, কেউ বা হয়তো স্ক্যানিং এর কাজ করছে, কেউ বা প্রোগ্রামিং এর কাজ করছে, কেউ বা মেডিকেল ট্রান্সক্রিপ্টের কাজ করছে, এইভাবে কিন্তু প্রত্যেকেই বিভিন্ন লেভেলে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ করছে, কেউ বা হয়তো গ্রাফিক্স ডিজাইনকে যেটাকে আমরা ক্লিক পাথ বলি যে আসলে হয়তো টিউনিং এর জন্য আরেকটু ডিজাইনটাকে আরেকটু বেটার করার জন্য কাজ করছে, এইভাবে কিন্তু প্রতিনিয়তই কিন্তু একটা বিশাল শ্রেণী কিন্তু এখন ইনভলভ হচ্ছে আউটসোর্সিং এর সাথে, এবং এর মাধ্যমে যেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু বাইরে এক্সপোর্ট মার্কেটটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বড় হচ্ছে, একইভাবে লোকাল বেশ কিছু সফটওয়্যার যেগুলো বাইরে আমরা রপ্তানি করে যাচ্ছি, লাইক ব্যাংকিং সেক্টরে কিছু সফটওয়্যার, হেলথ সেক্টরে কিছু সফটওয়্যার আছে, এইভাবে প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন সফটওয়্যার আসছে। আসছে এবং আমরা জানি যে মোবাইল অ্যাপস একটি জনপ্রিয় টুলস হিসেবে এখন কিন্তু প্রত্যেকের কাছে স্বীকৃত। তো সেখানেও কিন্তু আমরা বলবো যে বাংলাদেশ বিভিন্ন নতুন নতুন টেকনোলজিতে কিন্তু এখন এক্সপোর্ট মার্কেটে একটা বড় অংশই কিন্তু ধীরে ধীরে এখন বাংলাদেশ কিন্তু এগোচ্ছে। কারণ আমরা জানি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমাদের যে অবস্থানটা সেই অ্যাপারেল ইন্ডাস্ট্রি কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আমরা মনে করি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি ভালো একটা অবস্থান তৈরি করার কারণে কিন্তু বাইরের জগতে কিন্তু আমাদের একটা ভালো কনফিডেন্স তৈরি হয়েছে এবং সেখানে আমরা মনে করি যে তথ্য প্রযুক্তি একটা ভালো অবস্থান নিঃসন্দেহে নিবে অদূর ভবিষ্যতে।
বাংলাদেশে আইটি নির্ভর অন্যতম বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলের চেয়ারম্যান আপনি, বাংলাদেশে এই সেক্টরের ছাত্রছাত্রীদের আগ্রহ কতটুকু?
আমার মনে হয় যে আমার পূর্ব কথাকেই যদি আমি ধরি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আজ থেকে আমি যদি 7 বছর আগে 8 বছর আগের কথাও যদি বলি, আমরা তখন দেখেছি কিন্তু আইটি সেক্টরের প্রতি কিন্তু একটা অনীহা ছিল বাংলাদেশে। কিন্তু বর্তমানে কিন্তু আইটি সেক্টরের প্রতি কিন্তু ব্যাপক রেসপন্স আমরা লক্ষ্য করছি এবং আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, আমরা সাহস করে আজ থেকে 8 বছর আগে প্রত্যেক ছাত্রকে একটি করে ফ্রি ল্যাপটপ আমরা দিয়েছিলাম। তো আসলে এই ফ্রি ল্যাপটপটা দেওয়ার কারণে যে সুবিধাটুকু ইতিমধ্যে আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু এখন তথ্য প্রযুক্তির বাজারে কিন্তু তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে তথ্য প্রযুক্তির সাথে যদি আসলে শিক্ষার একটা সম্পর্ক হয় তখন চাকরি ক্ষেত্রেও কিন্তু একটা ভালো অবস্থান তৈরি হয়। তো সেই কারণে বলবো যে আসলে বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে আমি যদি মার্কেটিং এর কথা বলি সেখানেও আপনি কিন্তু তথ্য প্রযুক্তি ছাড়া আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি হেলথ সেক্টরের কথা বলেন, আপনি অ্যাপারেলসের কথা বলেন, আপনি এমন কোন সেক্টর নয়, যেমন আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যদি আমরা কথা বলি সেখানেও কিন্তু আমরা সফটওয়্যার বেসড কিভাবে টেক্সটাইল কে ডেভেলপ করা যায় সেগুলো কিন্তু আমরা কোর্স কারিকুলামে ইন্ট্রোডিউস করেছি। তাতে করে হচ্ছে কি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন দেখা যাচ্ছে যে টেক্সটাইলে কাজ করতে যায় এবং সে যখন খুব স্পিডে টেকনোলজি ব্যবহার করে তখন তো স্বাভাবিকভাবে কিন্তু আন্তর্জাতিক কম্পিটিশনে কিন্তু আমাদের প্রোডাক্ট বা আমাদের কোয়ালিটি কিন্তু খুব সহজেই ফুটে আসে। তো সেই কারণে আমরা বলবো যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রযুক্তিকে সবচেয়ে বেশি লালন পালন করার কারণে আমরা মনে করি যে শিক্ষার প্রতি বা তথ্য প্রযুক্তি শিক্ষার প্রতি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ভালো অবস্থান তৈরি করছে। অ্যাট দ্য সেম টাইম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এগিয়ে আসছে। অবশ্যই আমি মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তারা তৈরি করেছে আইটি শিক্ষার ক্ষেত্রে এবং ব্যাপকভাবে আমি বলবো যে এখন আমরা যদি স্কুল কলেজগুলোর দিকে তাকাই সেখানেও কিন্তু আইটি শিক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হয়। তো কম্বিনেশন অফ অল অফ দ্য এফোর্টস আই শুড সে দ্যাট ইটস এ রিয়েলি ওয়ান্ডারফুল এফোর্টস ডান বাই দ্য প্রাইভেট সেক্টর, এডুকেশন সেক্টর এন্ড অফ কোর্স দ্য গভর্নমেন্ট অলসো।
সবশেষে আরেকটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশে ইন্টারনেট সুবিধাটা কতটুকু, এই নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে বা এটা কি খুব ভালো অবস্থানে আছে?
এটা আসলে একটা সময় ভালো অবস্থানে ছিল না, বাট এখন কন্টিনিউয়াসলি কিন্তু ইন্টারনেটের অবস্থানটা ভালো হচ্ছে। কারণ লাকিলি আমি নিজেও বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড আমি ডাইরেক্টর ছিলাম এবং যেহেতু আমি 2 বছর সেখানে ডাইরেক্টর হিসেবে কাজ করেছি আমি খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে যে সরকার কিন্তু সেখানে যতগুলো প্রপোজাল আমি সরকারের কাছে বা বোর্ড থেকে আমরা প্রপোজ করেছি সবগুলোই কিন্তু আমরা দেখেছি যে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে বর্তমানে যে ব্যান্ডউইথের যে রিজার্ভ, আমরা জানি যে রিজার্ভের পরিমাণ কিন্তু অনেক বেশি, তার মানে আমরা আলটিমেটলি আমাদের ব্যান্ডউইথ কিন্তু এখন আমরা ইন্ডিয়াতে আমরা রপ্তানি করছি। তো সবকিছু মিলিয়ে সরকার কিন্তু আমি বলবো যে আসলে প্রতিনিয়তই কিন্তু ব্যান্ডউইথের প্রাইস কমার কারণে ইন্টারনেটের ব্যবহার এবং ইন্টারনেটের গতি এবং ইন্টারনেটের সহজলভ্যতা তিনটি আমি মনে করি যে এখন মানুষের দোরগোড়ায় বা মানুষের হাতের মুঠোয় পৌঁছে এবং তৃণমূল পর্যায়ে কিন্তু এটা একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। সুতরাং কন্টিনিউয়াসলি আমি বলবো যে এটা ডেভেলপ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযুক্তির ব্যাপারেও কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। আরেকটা কথা মনে একটু বলে রাখা ভালো, আমরা জানি যে বাংলাদেশ সরকার একটা আরেকটি কমিটমেন্ট আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করার ব্যাপারে। এই ব্যাপারে আমরা জানি যে রাশিয়ার সাথে কাজ করছে সরকার যৌথভাবে। তো সেখানেও যদি বাংলাদেশ স্যাটেলাইট যদি স্থাপন করতে সক্ষম হয় তাহলে আমি মনে করি এটা আরেকটা নতুন যুগান্তকারী একটা কিন্তু ইতিহাস হবে এবং সেখানে বাংলাদেশ ব্যান্ডউইথ কিন্তু পৃথিবীর অন্য দেশে আরো বিক্রি করতে পারে।
এই স্যাটেলাইটটি কি এককভাবে বাংলাদেশ তৈরি করছে বা
এককভাবে উৎক্ষেপণ করবে? সরকারের পরিকল্পনায় আছে যে আসলে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে বাংলাদেশের ফান্ডিংই হবে, বাট কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া।
জনাব সবুর খান, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
এতক্ষণ কথা বললাম জনাব সবুর খানের সঙ্গে, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সাবেক সভাপতি বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন এবং চেয়ারম্যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।